স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন তৃণময় দাসের কাহিনী ভূতগুলো সব বাঁশি বাজায়। মাঝে মাঝে এমন কিছু শব্দ শুনতে পাওয়া যায় যার উৎস খুঁজে পাওয়া যায় না। বাচ্চার কান্না, বিড়ালের ডাক, দূরের বাড়িতে কলিং বেলের শব্দ, উৎস খুঁজে না পেলে আমরা এসব মনের ভুল বলে উড়িয়ে দিই। কিন্তু আমাদের চোখ বা কানের যদি বা ভুল হতে পারে, মনের ভুল না, মনের ভুল হওয়া একেবারেই সম্ভব নয়। আসলে কিছু একটা আন্দাজ করতে পেরেই বা বুঝতে পেরেই আমাদের মন সাংকেতিকভাবে আমাদের তা বোঝাতে চায়। আমাদের আজকের গল্প জুড়েও এই চোখ, কান এবং মনের এক আধীন খেলা চলবে। শুনতে থাকুন তৃণময় দাসের কাহিনী ভূতগুলো সব বাঁশি বাজায়।
শুনতে পাচ্ছ?
মনির জিজ্ঞাসা। আমি হাঁটা থামালাম। আমাদের চারিদিকে গাছ আর গাছ, বাঁশ, ওক, মেপেল, ফার, মাঝে মাঝে রক্তাভ রডোডেনড্রন। সভ্যতা এই উপত্যকাকে চেনে না, জানে না। মহাদ্রোমদের শাখা প্রশাখায় আটকে গিয়েছে সময়ের নিশ্চিত স্রোত। হাওয়ার আদরে পাতাদের সরসর আওয়াজ শোনা যাচ্ছে, মাঝে মাঝে পাখির ডাক। সেই ডাকের সাথে মিশে আছে বাঁশির আওয়াজ। একটা নয়, বেশ কয়েকটা মিলিয়ে মিশিয়ে যাওয়া শিশের মতো আওয়াজ। অদ্ভুত লাগছে শুনতে, ভূতেদের অর্কেস্ট্রা। সুরটা চেনা মনে হল, নতুন কোন সিনেমার গান কি? কোথাও কোন উৎসব রয়েছে নাকি? মনি ঠোঁট উল্টালো।
লোকাল কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে।
তারপর আবার হাঁটতে শুরু করল। আরেকটু এগোতে কুলকুল আওয়াজ শুনতে পেলাম। ট্রেকিং এর রাস্তা জুড়ে একটা ঝর্ণা, বাম দিকের জঙ্গলের মধ্যে থেকে পাথরের ধাপ পেয়ে নেমে রাস্তা হয়ে ডান দিকের খাদে পড়ে যাচ্ছে। জল স্ফটিকের মতো স্বচ্ছ, জলের মাঝে কয়েকটা ইট বসানো। মনি সেগুলোয় তিড়িং তিড়িং করে পা ফেলে ঠিক পার হয়ে গেল। আমি পার হতে গিয়ে ঝামেলা বাঁধালাম। সে শীটে পা রাখতে গিয়ে হড়কে গিয়ে জলে ঝপাং ঝপ। জিন্সের প্যান্টের নিচটুকু ভিজে একাকার, জুতোর ভেতরে বন্যা। কোন রকমে ঝর্ণার জল পার হয়ে শুকনো মাটিতে পা রাখলাম। দেখলাম মনি একরাশ বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে।
জানতাম তোমার দ্বারা ট্রেকিং হবে না।
আরে ও কিছু হবে না, একটু তো ভিজেছে, বাদ দাও।
একটু ভিজে থেকেই সর্দি জ্বর হয়, একটা গামবুটও নিয়ে আসুনি।
মনির পায়েও গামবুট নেই, কিন্তু সেটা নিয়ে কথা বাড়ালাম না। বাঘকে জেনে শুনে খোঁচা দিতে নেই, বরং নিচু হয়ে জিন্সের প্যান্টটা উপরে গুটিয়ে নিলাম। পায়ের উন্মুক্ত অংশে পাহাড়ি হাওয়া এসে দাঁত বসিয়ে দিল। ভেজা জুতো দুটো পড়ে থাকতেও খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু উপায় নেই। আমাদের যাত্রা আবার আরম্ভ হল। খেয়াল করলাম বাঁশি বাজানো থেমে গিয়েছে। ট্রেক শেষ হওয়ার একটু আগে কুয়াশায় চারিদিক আবছায়া হয়ে গেল। গাছগুলোর অস্পষ্ট অবয়ব দেখে মনে হল একটা জীবন্ত চৈনিক ইঙ্ক ওয়াশ পেন্টিং এর মধ্যে দিয়ে হেঁটে চলেছি।
কি গো, কিছুই তো দেখতে পাচ্ছি না এবার। আচ্ছা, হাঁটতে গিয়ে যদি কোনো খাদে পড়ে যাই?
রাস্তার মাঝামাঝি খেয়াল করে হাঁটো,
মনি হাঁপাতে হাঁপাতে বলল। যতই মনের জোর আর ইচ্ছে থাকুক না কেন, এত কষ্ট করার অভ্যেসও নেই, দম ফুরিয়ে গেছে। আমিও ক্লান্ত, তবে আরো আধ ঘন্টা ইঞ্জিন চালিয়ে নিতে পারবো। সমস্যাটা অন্যদিকে। এতক্ষণ ধরে ভিজে জুতো পরা পা দুটো হাওয়ার দংশনে কেমন অবশ হয়ে এসেছে, এইভাবে খুলে রাখাটা ঠিক হচ্ছে না। জিন্সে প্যান্টটা নামিয়ে নেব বলে সবে উবু হয়ে বসেছি, এমন সময় খুব কাছ থেকে বাঁশির আওয়াজ ভেসে এল। আমরা দুজনে একটু চমকে উঠলাম। সেই আগের মতো অনেকগুলো বাঁশির আওয়াজ, এবার চারদিক থেকে আসছে সুরে একটা নেশালু ভাব। কিন্তু এই কুয়াশা জড়ানো বনে আর হিম করা শীতের মধ্যে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে কারা? আমি এদিক ওদিক ঠাহর করার চেষ্টা করলাম। বাম দিকে পাইন আর ওকের শীর্ণকায় গুঁড়িগুলোর মাঝে কাউকে দেখতে পেলাম না। ডান দিকে আগের মতো চড়া খাদ আর নেই, তবে সেই দিকের কুয়াশা আরো গাঢ়। আওয়াজের তীব্রতা শুনে মনে হল কাছ থেকেই আসছে, খুব জোর, বিশ হাত দূরত্বের মধ্যেই। কিন্তু কোন দিক থেকে?
এই কে আছে? হু ইজ ইট?
একটু ভয় পেয়েছে আমার বউ। ট্রেকিং এর রাস্তায় আমরা প্রায় আড়াই ঘন্টা ধরে হাঁটছি, এতক্ষণে কারোর টিকি পর্যন্ত দেখিনি। তার উপরে গাঢ় কুয়াশা ভুতুড়ে একটা পরিবেশের সৃষ্টি করেছে। এখন কেউ যদি সেই ধোঁয়াশার আড়ালে দাঁড়িয়ে বাঁশি বাজায় তো একটু ভয় তো লাগবেই। মনির প্রশ্নের উত্তর কেউ দিল না, বরং বাঁশির সুরের তীব্রতা যেন আরেকটু বেড়ে গেল। আমি জিন্সের পা দুটো নামিয়ে মনির কাছে গিয়ে বললাম,
ও বাজাচ্ছে, বাজাতে দাও, আমরা তো প্রায় চলেই এসেছি, তাই না?
যদি খারাপ লোক হয়
তাহলে বাঁশি বাজিয়ে নিজেদের উপস্থিতি ধরাই জানান দেবে। দেখো কোনো দুষ্টু বাচ্চা কাচ্চা হবে, টুরিস্ট থেকে ভয় দেখাতে এসেছে।
কাছাকাছি কয়েকটা গ্রাম রয়েছে না,
ওখানেই থাকে। দেখো,
আমার মনে হয় না এগুলো কোনো বাচ্চা কাচ্চা বাজাচ্ছে।
তবে এখানে দাঁড়িয়ে থেকে ভয় না পেয়ে এগিয়ে যাওয়া উচিত, যত জল্পনা কল্পনা বাংলোয় ঢুকে করা যাবে।
মনি আমার কথা কতটা বিশ্বাস করল জানি না, তবে জোরে জোরে পা ফেলতে লাগল।
আমিও পিছু নিলাম।
কিছুক্ষণের মধ্যে ভুতুড়ে অর্কেস্ট্রা পেছনে ফেলে আমরা এগিয়ে গেলাম। কুয়াশার ভারে নুয়ে পড়া বনে এখন হাওয়ার ফিসফিসানি শোনা যায় না, একটা পাখির ডাকও নেই। কেউ যেন বনটার টুঁটি চেপে ধরেছে। এই চুপ, একদম চুপ। ভূতেরা বাঁশি বাজাতে এসেছে, সবাইকে তা শুনতে হবে। আমার মনের কথা রাঁচ পেয়ে যেন আবার বাঁশির আওয়াজে বনটা কেঁপে উঠল। এইবার আসছে আমাদের সামনে থেকে, রাস্তার ঠিক ওপরে দাঁড়িয়ে কারা যেন বাঁশি বাজাচ্ছে। আমরা দুজনেই হাঁটা থামিয়ে দিলাম। এখন আমারও বেশ ভয় করছে, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে, হাতের চিটোয় ঘাম, গলা শুকনো, পা দুটো আবার অবশ হয়ে আসছে, কিন্তু ঠান্ডার জন্য নয়। আগে যারা বাজাচ্ছিল তারাই তো মনে হয় সেই একই রকম সুর। আমি মনে মনে গুনে দেখলাম, পাঁচটা বাঁশির আওয়াজ আসছে, একসাথে দাঁড়িয়ে বাজাচ্ছে। আমাদের আগে কি করে এগিয়ে গেল ওরা? বন থেকে কোন রকম আওয়াজই তো আমি শুনতে পাইনি, সবই তো নিশ্চুপ। এইবার আমি মনির সামনে গিয়ে দাঁড়ালাম। দুজনের হাতেই লাঠি ছিল। আমি আমারটা শক্ত করে ধরে বললাম, এই আমার পেছন পেছন হাঁটতে থাকো তো। আমার কথা শেষ হওয়ার আগেই মুনি আমার পেছনে একেবারে লেপটে গেল। তারপর দুজনে গুটি গুটি পায়ে এগোতে লাগলাম। এক পা, দু পা, তিন পা, কাছে, আরো কাছে, সারা গায়ে এবার কাঁপুনি ধরেছে। ভয়ের সঙ্গে ঠান্ডার যুগল বন্দি, কি জানি জ্বরও এলো নাকি। বাঁশির আওয়াজে কানের ভেতরে চিনচিনে ব্যথা, এত তীক্ষ্ণ কিন্তু একই সঙ্গে এত মধুর। আরেকটু এগোতেই বাঁশির আওয়াজ থেমে গেল, পাঁচজনের একসাথে। এ কিরকম খেলা রে বাবা, লুকোচুরি খেলছে নাকি আমাদের সাথে? আমরা কিন্তু হাঁটা থামালাম না, একেবারে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলাম। মনি আমার কাঁধ থেকে উঁকি মেরে দেখছিল না, পিঠের রাক্সাকে পুরো মুখ মুজে ফেলেছিল। অতএব যা দেখার শুধু আমি দেখলাম। প্রথমে বুঝতে পারিনি কি দেখছি, রাস্তার শেষে কয়েকটা গাছ দেখতে পেয়ে একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, ভুল পথে চলে এলাম নাকি। কিন্তু না, ট্রেকিং এর ট্রেইলটা তো এইদিকেই এসেছে। তাহলে রাস্তা শেষ হয়ে গেল কি করে? আমরা কি প্রধান রাস্তার বদলে অন্য একটা ট্রেল ধরে ফেলেছি? এই বনের মধ্যে হারিয়ে গেলাম নাকি? চিন্তায় মাথাটা ভোঁ ভোঁ করছিল। তখনই গাছের গুঁড়িগুলো নড়ে উঠল, ঠিক যেন অনেকগুলো শীর্ণ প্রাগৈতিহাসিক পা। আমি উপরের দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কুয়াশায় সব কিছু মুছে গিয়েছে, কিন্তু নিচের পাগুলো উঠছে আর নামছে, উঠছে আর নামছে। দুই সেকেন্ডের মধ্যে সবকটা নিঃশব্দে বাম দিকের বনে ঢুকে পড়ল। খড়মড় মড়মড় কোন রকম আওয়াজ শুনতে পাওয়া গেল না। আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম। মনি আমার পেছনে হুঁচট খেল,
কি হলো?
আমি কি বলবো বুঝতে পারলাম না। এখনই যা দেখলাম সেটা কি সত্যি? রগ দুটো দপদপ করছে, জ্বরের ঘোরে ভুলভাল দেখিনি তো?
ওগো চুপ করে থেকো না প্লিজ, কি হলো?
কিছু না, হাঁটতে থাকো, সামনে কেউ নেই।
সত্যিই তো কেউ নেই? গাছগুলো সরে যাওয়ার পর ট্রেইলের আঁকাবাঁকা পথ আবার দেখা যাচ্ছে, ঠিক যেন একটা নেতিয়ে পড়া সাপ।
নেই মানে?
আমরা আসার আগেই লোকগুলো সরে পড়েছে মনে হয়, অথবা
অথবা কি,
অথবা কুয়াশার জন্য হয়তো আওয়াজটা একো হচ্ছিল, হয়তো আমাদের কাছে কেউ বাঁশি বাজাচ্ছিলই না, অন্য জায়গার আওয়াজের প্রতিফলন হচ্ছিল। এইসব পাহাড়ি জায়গাতে অনেক সময় এইসব হয় আমি শুনেছি।
কি যে বলো, ইকো হলে এত স্পষ্ট শুনতে পেতাম, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আওয়াজ আসছিল।
কিন্তু আমি কাউকে দেখিনি।
মনি কিছুক্ষণ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। রাস্তার দুই ধারের গাছগুলো যেন আমাদের দিকে ঝুঁকে রয়েছে, চুপ করে শুনছে আমাদের কথোপকথন।
ঠিক আছে চলো হাঁটতে থাকি, ট্রেকিং এর শখ আমার জন্মের মতো মিটে গিয়েছে।
যেমন বলা তেমন কাজ। এবারে দুজনেই প্রায় দৌড় লাগালাম। কিছুক্ষণ আগে মনির শরীরে ক্লান্তির ছাপ দেখতে পেয়েছিলাম, এখন সেটা কর্পূরের মতো উবে গিয়েছে। আমার মাথা ভার হয়ে গেছে, গায়ে কাঁপুনি শুরু হয়েছে, তাও দৌড়াচ্ছি। প্রাণের ভয় সর্বসেরা টনিক। পাঁচ মিনিট নির্দ্বিধায় কেটে গেল, কুয়াশাটাও একটু হালকা হয়েছে এতক্ষণে। দম বন্ধ করা নিস্তব্ধতা আস্তে আস্তে উঠে যাচ্ছে। মনের ফিসফাস আবার শুনতে পাচ্ছি, যেন কেউ জাদুকাঠি দিয়ে এই উপত্যকাতে আবার প্রাণ সঞ্চার করেছে। এই বাঁকটা পেরোলেই বোধ হয় পৌঁছে যাব। ঠিক তখনই পেছন থেকে মড়মড় করে একটা আওয়াজ শুনতে পেলাম। বড় গাছের গুঁড়ি ভেঙে পড়লে যেরকম আওয়াজ হয় সেই রকম। খেয়াল করলাম মনির চলার গতি কমে আসছে, মাথা ঘুরিয়ে হয়তো দেখতে চায় পেছনে কি হচ্ছে। আমি খপ করে ওর হাত ধরে বললাম, এই হাঁটা থামিও না, চলো। আমার গলাটা বোধহয় কেঁপে উঠেছিল, অথবা আমার চোখে মুখে হয়তো আতঙ্কের ছাপ সুস্পষ্ট ছিল, কারণ মনির বিনা বাক্য ব্যয় দৌড় লাগালো, আমিও পিছু নিলাম। ট্রেইলটা আগের মতো আর চড়াই উতরাই করছে না, অতএব দৌড়তে বেগ পেতে হল না। দৌড়তে দৌড়তে একটা অদম্য কৌতূহল আমাকে গ্রাস করল। একবার পেছনে ফিরে দেখি কেউ আদতে আমাদের অনুসরণ করছে কিনা, শুধু একবার দেখি। হয়তো মিছি মিছি ভয় পেয়েছি, হয়তো সত্যি কোনো গাছ ভেঙে পড়েছে, হয়তো ওই চলন্ত গাছগুলো আমার মনের ভুল ছিল। পেছন ফিরে শুধু ফাঁকা রাস্তা দেখতে পাব। আমি দৌড়ানো না থামিয়ে ঘাড় ঘোরালাম। গুঁড়ির মতো অনেকগুলো পা ছায়াবত নিঃশব্দে উঠছে আর নামছে। কুয়াশা একটু পাতলা হওয়ায় আর একটা জিনিস খেয়াল করলাম, পাগুলো গাছের কাণ্ডের মতো মোটেই না, বরং পাগুলো রোমশ, যেন শীর্ণকায় গুঁড়িগুলোতে কেউ অসংখ্য সূচ গেঁথে দিয়েছে। পিছু নিয়েছে পাগুলো, ভাঙা চোরা গতিতে এগিয়ে আসছে। আমার মনে হল একবার যদি মাথা তুলে ওপরের দিকে তাকাই তো আমি যা দেখব তা সহ্য করতে পারব না, বদ্ধ পাগল হয়ে যাব। আমি সামনের দিকে তাকালাম, পথ তো শেষই হয় না। মনি হাঁপাচ্ছে, কপাল থেকে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে, আমিও ঘেমে গিয়েছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজে মনটা থরথর করে কেঁপে উঠল। সেই আওয়াজে আমার শরীরের প্রতিটা স্নায়ু যেন জ্বলে উঠল।
থেমে দেও না, কিপ মুভিং।
খেয়াল করলাম বাঁশির আওয়াজের সাথে সাথে আমার দৌড়নোর গতি কমে গিয়েছে। মাথায় একটা চিনচিনে যন্ত্রণা, তবু কেমন একটা নেশাতুর আরামে শরীরটা অবশ হয়ে আসছে। মনে হলো আমি বাংলোতে পৌঁছে গিয়েছি, ড্রয়িং রুমে বসে আছি, সামনে ফায়ার প্লেসের আগুন, হাতে এনামেলের কাপে ধোঁয়া ওঠা কফি। দুম করে আমার হাতে কে যেন ঘুষি মারল, স্বপ্নালু ভাবটা বুদবুদের মতো ফেটে গেল।
কি করছো নীল, জাস্ট রান।
মনি আমার পাশে দাঁড়িয়ে, মনির মুখটা সাদা হয়ে গিয়েছে, খালি নাকের ডগাটা লাল। ও বোধ হয় এতক্ষণে দেখে ফেলেছে সেই বিভীষিকাদের, সেই বাঁশিওয়ালাদের। হাত ধরে মনি আমাকে প্রায় টেনেই নিয়ে গেল। বাঁশির আওয়াজটা এখন চারদিক থেকে শুনতে পাচ্ছি, যেন প্রতিটা গাছ প্রতিটা পাতা সেই আওয়াজকে প্রতিধ্বনিত করছে। আমাদের মন ভেঙে দিতে চাইছে, দেখাতে চাইছে উষ্ণতার মিথ্যে স্বপ্ন। তারপর হঠাৎ বাঁশির আওয়াজটা থেমে গেল, বনের দম বন্ধকারী পরিবেশটা উবে গেল, পাখির ডাকে চারদিক মুখরিত, আবার হাওয়া বইছে, কিসের একটা গোপন কথা পাতাদের বলছে। বুঝলাম আমরা অদৃশ্য কোনো একটা গণ্ডি পেরিয়ে এসেছি। এখানে নিস্তব্ধতা বারণ, এখানে দুঃস্বপ্নেরা আসে না, এখানে পাখিদের ডানা মুক্ত, আমি ভারাক্রান্ত মনে একবার পেছনে তাকিয়ে দেখলাম, পাগুলো রাস্তার মাঝে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে, যেন তাদেরও শীত করছে। এরপর কি মনে হল ওপরের দিকে তাকালাম, কুয়াশা আর প্রায় নেই। বুঝলাম আমার একটা ভুল হয়ে গিয়েছে, কোনো গাছের দল আমাদের পিছু নেয়নি, বাঁশিওয়ালা একজনই ছিল। আর এক মিনিট পরেই ট্রেইল শেষ হয়ে গেল। বার্সে রডোড্রেনড্রন স্যাংচুয়ারির ছোট্ট বাংলোটা আমাদের হাত ছানি দিয়ে ডাকছে। নাম গুরাস বাংলো, কিন্তু দেখে শুনে বাংলো কম, হোমস্টে বেশি মনে হল। কেয়ারটেকার একজন বুড়ি, বয়সের ভারে কুঞ্জো হয়ে গিয়েছে, কিন্তু এখনো চটপটে বুদ্ধিদীপ্ত চেহারা। আমাদের চোখমুখ দেখেই বুড়ি বুঝে গিয়েছিল কিছু একটা হয়েছে, কিন্তু কোন রকম প্রশ্ন করল না। হাঁক ডাক করে একটা কর্মচারীকে ডাকল, সেই কর্মচারী আমাদের পিঠ থেকে রাকস্যাক দুটো নিয়ে চলে গেল, আমাদের ঘরে গিয়ে রেখে আসবে। কেয়ারটেকার আমাদের ড্রয়িং রুমে আদর করে বসাল, তারপর দুইজনের হাতে এক পেগ রাম ধরিয়ে বলল,
দেখ কর লগ রহা হ্যায় কি আপ কো ইসকি জরুরত হ্যায়।
আমরাও চুমুক দিতে শুরু করলাম, গায়ের ঘাম শুকিয়ে ঠান্ডাটা যেন আরো জোরে চেপে ধরেছিল। পেটে রাম পড়তেই সেটাকে কাবু করতে পারলাম। সামনের ফায়ারপ্লেসের উত্তাপ মুখে পড়ছে, ভালো লাগছে বেশ। কেয়ারটেকার এখনো আমাদের কিছু জিজ্ঞেস করল না। রাম শেষ করে আমি প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স করে ওর হাতে ধরিয়ে খাতায় সই করে দিলাম। মনির একজন কাকুর দৌলতে পুরো বাংলোটাই আমাদের নামে বুক করা, সব থেকে লোভনীয় ডাবল বেডরুমটাই আমরা থাকব। কাকুর মতে কাল ভোরবেলা উঠলেই ওই রুম থেকে আশপাশের বন আর দূরের পর্বতমালার অসাধারণ ভিউ দেখা যাবে। তার সাথে প্রচুর পাখিও রয়েছে এই স্যাংচুয়ারিতে, আশপাশে ঘুরলেই চোখে পড়বে। তাই মনি ওর দামি ক্যামেরাটা অনেক যত্নের সাথে এতটা পথ বয়ে নিয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে একটা বিভীষিকাময় ঘটনা ঘটে যাওয়ার পর সবকিছুই কেমন অপ্রয়োজনীয় ও হাস্যকর মনে হচ্ছিল। মনি এখনো পাথরের মতো বসে আছে, চোখ দুটো ঘোলাটে। আমি পাশে বসে ওর হাতটা চেপে ধরলাম, এই ঠিক আছো? মনি আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল,
হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট?
আমি উত্তর দিলাম না, কিছুক্ষণ শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে বললাম, সত্যি জানি না, বুঝতে পারছি না।
নীল, তুমি ওটাকে দেখেছিলে, রাইট? কি হুম, হাউ আর ইউ নট মোর ফ্রিকড আউট?
দেখেছি, দেখো আমরা দুজনেই কিছু একটা অস্বাভাবিক দেখেছি, তাই তো? কিন্তু ব্যাপারটা একটু যুক্তি দিয়ে ভাবো, তখন চারিদিকে কুয়াশায় ঢাকা ছিল, দুজনেই অলরেডি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, মানসিক চাপের জন্য হয়তো হয়তো চোখে ভুল হয়েছে, আমরা হয়তো যা দেখতে চেয়েছি তাই দেখেছি। আচ্ছা তুমি ঠিক কি দেখেছো? মনি উত্তর দিল না। এক চুমুকে বাকি রামটুকু শেষ করে কেয়ারটেকারকে খালি গ্লাসটা ইঙ্গিত করে দেখাল, আর কত খাবে, দেখো খালি পেটে এতটা খাওয়া ঠিক নয়।
নীল, জাস্ট শাট দ্য ফাক আপ,
বুড়ি কেয়ারটেকার নাক দিয়ে একটা আওয়াজ করে আমার বউয়ের সাথে সহমত হল। দুই গ্লাসেই আর এক পেক ঢালা হল। না না, আচ্ছা ঠিক আছে দিন, আমি নানা করেও খেয়ে নিলাম। মনি অল্প ধাতস্থ হয়ে আমার কপালে হাত রেখে বলল,
তোমার গা কিন্তু বেশ গরম, প্যারাসিটামল খাবে?
ও, স্ট্রেসের জন্য বোধহয়, শরীরটা সত্যি ম্যাজম্যাজে লাগছে। রাম খেয়ে চাঙ্গা হতে পেরেছি, কিন্তু অসুস্থতার ভাবটা কাটেনি। আমার মনে পড়ল কিছুক্ষণ আগের অনুভূতিটা, যখন আমার শরীর অবশ হয়ে এসেছিল। মনে হয়েছিল একটা ড্রয়িং রুমে বসে আছি, অনেকটা এরকমই দেখতে। ফায়ার প্লেসটাও একই রকম, শুধু হাতে কাচের গ্লাসের বদলে কফির কাপ ধরেছিলাম। কেয়ারটেকার হিন্দিতে বলল,
আপনারা নিজেদের ঘরে চলে যান, গিজার আছে, গরম পানিতে চান করে নিন, ফ্রেশ হয়ে নিচে ডাইনিং রুমে চলে আসবেন, আমি খাবারের বন্দোবস্ত করছি।
একবার ভাবলাম আমাদের অভিজ্ঞতার কথা একে বলে দেখি, স্থানীয় লোক কিছু জানলেও জানতে পারে। তারপর সেই চিন্তা বাতিল করে মনির পিছু পিছু উপরে চলে এলাম। ডাবল বেডের রুমটা বেশ বড়, টিভিও রয়েছে, জানলাগুলো বিশাল, এখন পর্দা দিয়ে ঢাকা। জানলার পাশে চেয়ার টেবিল, ডাবল বেডটা মখমলের মতো, দেওয়ালে শৌখিন পেইন্টিং এর ফ্রেম বন্দি প্রিন্ট। হঠাৎ দেখে মনে হবে ঘরটা বিলাতি হোটেলের। আমি ফ্রেশ হয়ে বিছানায় বসলাম, সারা শরীর ভার হয়ে আসছে। আজ বিকালে এদিক ওদিক ঘুরে দেখার কথা ছিল, তবে মনে হয় সেটা আর হবে না। মনি এখন বাথরুমে ঢুকেছে, ও বেরোলে দুজনে নিচে খেতে যাব। অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা মনে নেই। ঘুম সেদিন আর পুরোপুরি ভাঙল না, গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এলো। সারাক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলাম। একবার মনে হল মনি আমাকে উঠিয়ে পরম যত্নে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছে। একটা গ্লাস ধরিয়ে বলছে,
টুক করে গেলে না।
আর একবার মনে হল কিছুটা স্যুপ বা ব্রথ জাতীয় কিছু নিয়ে আসা হয়েছে। আমি এক দুই চামচ খেয়ে আর খেতে পারিনি, জ্বরের মুখে সব বিস্বাদ ঠেকছিল। শেষবার যখন হুঁশ ফিরল তখন সন্ধেবেলা। ঘরে কারা যেন হিন্দিতে কথা বলাবলি করছে। খেয়াল করলাম প্যারাসিটামলের দয়ায় আমার সারা শরীর ঘামে ভেজা, কিন্তু আমি উঠে বসলাম না, চুপচাপ শুয়ে থেকে ওদের কথা শুনতে থাকলাম।
পাশের গ্রামে ডাক্তার বক্সি থাকেন, আসতে আধা ঘন্টা লাগবে, আপনি বললে ডেকে দিচ্ছি আমি।
না, এখন ও অনেকটাই স্টেডি হয়েছে, আজ রাতটা দেখিনি।
সেটাই ঠিক হবে, আমি বললে বিশ্বাস করবেন না, কিন্তু অনেক টুরিস্ট ট্রেল ধরে হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে যায়।
তাই নাকি?
হ্যাঁ, প্রধান কারণ হল ট্রেকিং এর জন্য অপ্রস্তুত হয়ে আসা। গামবুট না পরার কারণে অনেকেরই জুতো ভিজে যায়, আর অন্যদিকে ঠিকঠাক শীতের জামা কাপড় না পরে ইতনা দূর হেঁটে এলে ঠান্ডাটা শরীরে বসে যায় না।
ট্রেইলের শুরুতে ফুটহিলে একটা চেকপোস্ট ছিল দেখলাম, সেখান থেকে তো গামবুট বা উল জাতীয় কাপড় ভাড়া দিতে পারে।
হ্যাঁ, ইয়ে আপনি ঠিক বলা, আমি এই কথাটাই ওদের বলেছিলাম, কিন্তু এই বুড়ির কথা ওরা শুনবে কেন? বরং চেক পোস্টটায় ওরা কি বিক্রি করতে শুরু করলো জানেন?
হ্যাঁ দেখলাম, লোকাল ফ্রুট ওয়াইন, আমি কিন্তু এক বোতল কিনেছি।
আচ্ছা কিয়া, আপনি আচ্ছা কিয়া, ওয়াইন বিক্রিতে আমার কোনো আপত্তি নেই, তার সাথে যদি প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া হতো তাহলে আর বে ভালো হতো।
ঠিক, আসলে আপনাকে একটা কথা বলার ছিল।
বলি।
মানে আজ এখানে আসার আগে একটা ঘটনা ঘটেছিল, তবে এখনো বুঝতে পারছি না যে আপনাকে ঠিক কিভাবে ব্যাপারটা বলি আর কি।
আরে আপনি নিশ্চিন্তে আমাকে বলুন,
ঘটনাটা ঠিক স্বাভাবিক নয়, মানে নীল তো বলল চোখের ভুলও হতে পারে।
দিদি শোনেন, আমি এস এলাকায় সারা জীবন কাটিয়েছি, শহর থেকে দূরে তথা কথিত সভ্যতা থেকে দূরে আমার দিন কাটে। আমার 80 বছরের জীবনে অনেক কিছুই দেখেছি আর শুনেছি, যা অন্যদের কাছে অস্বাভাবিক লাগবে, বুজরুকিও মনে হতে পারে। আপনারা যখন আজকে ওইভাবে বাংলোয় ঢুকলেন, তবে মে সমঝ গই থি কিছু কিছু একটা হয়েছে, কিন্তু তখন আপনাদের এতটাই বেবল লাগছিল যে কিছু জিজ্ঞাসা করার সাহস পাইনি। হয়তো কি হয়েছে তা কিছুটা আন্দাজ করতে পেরেছি, তবে আপনি সব খুলে বলুন তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। হয়তো এই বুড়ি আপনাদের কিছুটা সাহায্য করতে পারবে।
ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমার আবার নিজেকে ঘোরগ্রস্ত মনে হচ্ছে। এক পলকের জন্য মনে হলো আমি অন্ধকার একটা বনের মাঝখানে দাঁড়িয়ে আছি, পিঠে ব্যাগ, হাতে মশাল, আলোর গণ্ডির ঠিক বাইরে লম্বা কেউ একজন দাঁড়িয়ে আছে, তার অজস্র চোখগুলো তারার মতো চকচক করছে, ছোটখাটো একটা ব্রহ্মাণ্ড। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সেই তারাদের মাঝের মহাশূন্যতায় আমি হারিয়ে যাব। হঠাৎ মনির গলা শুনতে পেলাম, প্রথমে খুব ক্ষীণ, যেন গুহার এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তের কথা শুনতে পাচ্ছি। তারপর গলার জোর বাড়তে লাগল, ঠিক যেন কেউ একটা রেডিওর ভলিউম বাড়িয়ে দিচ্ছে। চোখের সামনে অন্ধকার বনটা কেমন দুমড়ে মুচড়ে গেল, আর আমিও শূন্যতার মধ্যে সাঁতার কেটে নিজের বিছানায় ফেরত এলাম। মনি সকালের ঘটনাটা কেয়ারটেকারকে বলছে, বাংলোর এই নিরাপদ গণ্ডির মধ্যে বসে ওর গলা কেঁপে কেঁপে যাচ্ছে। শেষে বাঁশিওয়ালার বিবরণ দিতে গিয়ে সে হোঁচট খেল।
সত্যি বলতে ওটা জন্তু ছিল না অন্য কিছু, সেটাই বুঝতে পারছি না। হয়তো জন্তু জানোয়ার গণ্য করাটাই ভুল হয়ে যাচ্ছে, হয়তো ওটা এমন কিছু যা আমাদের প্রাকৃতিক শৃঙ্খলার বাইরে অবস্থিত, একটা অ্যানোমালি।
বুড়ি চুপ করে রইল, তারপর বলল,
ওর থোড়া কফি পিয়ে।
ফ্লাস্ক খোলার আওয়াজ, তারপর কফি ঢালার। আমার খুব তেষ্টা পেয়েছে, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আমার আর নড়াচড়া করতে ইচ্ছা করছে না। হঠাৎ মনে হলো আমি একটা মৃতদেহের মতো পড়ে আছি, পড়ে থাকব, আর কোনোদিন উঠতে পারব না। বুড়ির গলায় চিন্তার সুতো ছিঁড়ে গেল।
আচ্ছা সচ বতাইয়ে তো, আপনার কি মনে হয় আজকে যে ভিক্ষুকে আপনি দেখলেন সেটা চোখের ভুল কি
না? যদি সারাক্ষণ কুয়াশার জোর থাকত তাহলে হয়তো বলতাম চোখের ভুল, কিন্তু শেষের দিকে চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছিল। তাছাড়া নীল ওটাকে দেখতে পেয়েছে, আমার আগেই দেখেছে। আমি যাতে ভয় না পাই তাই ব্যাপারটা প্রথমে লুকোনোর চেষ্টা করেছিল।
বুঝলাম, এই সব এলাকায় এখনো পোচিং হয় জানেন, সরকার আসে সরকার বদলে যায়, কিন্তু পোচারদের উপদ্রব কমে না। এই কুছ মহিনা আগেই তো কয়েকজন সিকিমের অধিবাসী আপনাদের পশ্চিমবঙ্গে ধরা পড়ল, 1 কিলো ওজনের হাতির দাঁত নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। ধরা পড়া দলটার মধ্যে একজন নিজেই আইআরবির সদস্য, রক্ষক নিজেই ভক্ষক হয়ে গেলে আমরা আর কি করব বলুন? তাই তো দেদার পশু মরছে, হাতি কন্ডার চিতা সবার সবার জবাই হচ্ছে, তারপর তারপর তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। বাড়ার ছিচকে মস্তান দেখে লোকাল নেতা সবাই আঙুল ডুবিয়ে রেখেছে। মানুষ কত নৃশংস, তাই না? প্রকৃতির মাঝে থেকে প্রকৃতিকে সম্মান দিলেই থাকা পড়ার খাওয়ার অভাব হওয়ার তো কথা নয়। কিন্তু কিন্তু লোভ, লোভ যে লেলিহানা গুণের মতো, যত খাবে তত বাড়বে, তত বাড়বে।
বুড়ি উত্তেজিত হয়ে গিয়েছিল, এখন দম নেওয়ার জন্য একটু চুপ করল। কোথাও একটা পাখি ডাকছে, কান্নার মতো শোনাচ্ছে সেটা।
এত কথা বলার কারণ হল এই কয়েক মাস ধরে আশেপাশের এলাকা জুড়ে অদ্ভুত কয়েকটা ঘটনা ঘটছে। প্রথম ঘটনাটা ঘটে আড়াই মাস আগে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে কয়েকজন পৌঁছার ঢুকেছিল, জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ সেটা জানেন তো। কিছু রেড পান্ডা ওখানে এখনো দেখতে পাওয়া যায়, তবে পোচারগুলো পান্ডা মারতে এসেছিল কিনা সেটা আর জানা যায়নি। বরং কিছুদিন পর ওদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়, পুরো ছিন্ন ভিন্ন অবস্থায়। কিন্তু কিন্তু সেই বিভৎসতার মধ্যেও একটা প্যাটার্ন ছিল। কে বা কারা ওদের চামড়াগুলো নিপুণতার সাথে ছাড়িয়ে নিয়েছে, তারপর সেগুলোকে গাছের শাখা পোশাখায় সামিয়ে আনার মতো বিছিয়ে দিয়েছে। সবার দাঁতগুলো উপড়ে ফেলে সারি সারি করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। আর আর বেশি বলবো না, কিন্তু হত্যাকারীরা কি বোঝাতে চাইছে বুঝতে পারছেন তো? এরপর আরো কয়েকটা খুন হয়েছে, প্রায় প্রতিবারই তাদের দেহগুলোকে নিপুণ ভাবে কেটে ছিঁড়ে ফেলা হয়েছে। সেই একই ছাল ছাড়িয়ে রাখা দাঁতগুলো মাটিতে পোঁতা, মেজের অর্গ্যানগুলো বিভিন্ন স্তূপে জমিয়ে রাখা, আরো আরো অনেক কিছু। সবার দেহ একইভাবে বিকৃত করা, বনকর্মী পুলিশ আইআরবি কেউ কোনো কুল কিনারা করতে পারেনি। এলো পাথারি কাটা ছেঁড়া হলে কোনো বন্য প্রাণীর ঘাড়ে দোষটা চাপিয়ে এরা শান্তিতে ঘুমাতে পারত, কিন্তু একটা প্যাটার্ন রয়েছে। সব থেকে অদ্ভুত ব্যাপার হল এত মাংস পড়ে থাকা সত্ত্বেও কোন বন্য প্রাণী সেসব মৃতদেহতে ভাগ বসায়নি, বরং এলাকাটা এড়িয়ে গেছে। অবশেষে এখন ধরে নেওয়া হচ্ছে এগুলো কয়েকজন মানুষের কাজ, নতুন কোন ইকোটুরিস্টের দল।
আপনার তা মনে হয় না?
আমার মনে হয় এতদিন মানুষ প্রকৃতির বিরুদ্ধে যা পাপ করেছে তার শাস্তি দিতে কিছু একটা জেগে উঠেছে। জানি জানি কথাটা আজ গুবি লাগলো, কিন্তু এককালে এই সব এলাকায় পাপের ছায়া প্রায় ছিলই না। তখনই উপত্যকায় মানুষ ছিল গুটি কয়েক। সেই সব যুগে এই বন জঙ্গলের রাজত্ব ছিল অন্য কারোর। তাদের দেবতা বলতে পারি না, সাধারণ কোনো জীব বলতে পারি না। তখন মানুষেরা তাদের সমীহ সম্মান করতে জানত, প্রকৃতিকে মা হিসাবে দেখত। যা কিছু নিত তা শুধুই প্রয়োজনের খাতিরে। তারপর সময়ের সাথে সাথে এলাকায় সভ্যতার রেস লাগল। মানুষগুলো ধীরে ধীরে বদলে গেল আর ভুলে গেল প্রকৃতিকে, ভুলে গেল সেই অতি প্রাকৃত শাসকদের। এখন জঙ্গল কেটে সাফ হয়েছে, সয়ে সয়ে মানুষ এসেছে, পাহাড়ের গা ক্ষত বিক্ষত করে শহর গড়ে উঠেছে। কিন্তু কিন্তু সেই সব আদি মধুশ্বরেরা ঠিক থেকে গেছে। হয়তো এতদিন আমাদের সময়ের গণ্ডির বাইরে কোথাও ঘুমোচ্ছিল, এখন এখন এই অরণ্যের হাহাকার শুনে হাওয়ার হাওয়ার জেগে উঠেছে।
আপনার মতে এরা আমাদের তারা করেছিল?
হতে পারে, আবার এটাও হতে পারে দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু দুটো অতি প্রাকৃত অস্বাভাবিক ঘটনা পাশাপাশি হলে তাদের মধ্যে একটা যোগসূত্র আছে ধরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
আমাদের মারার চেষ্টা কেন করলো? আমরা তো প্রচার নই।
আপনাদের বোধহয় মারার চেষ্টা করেনি। একটু ভেবে দেখুন, আগ্নেয়াস্ত্রধারী প্রচারদের এরা অনায়াসে মেরে ফেলছে। অতএব সাধারণ মানুষদের মারতে এদের বেশি বেগ পাওয়ার কথা তো নয়। আপনার কথা শুনে যা মনে হল, ওরা আপনাদের এমনি ভয় দেখাতে চেয়েছে। তবে নিশ্চিত হয়ে আমি কিছু বলতে পারি না দিদি, ওই যে অদ্ভুত খুনগুলোর কথা বললাম, সেগুলোর মধ্যে একটা দুটো ভিকটিম সাধারণ স্থানীয় মানুষ ছিল, তাদের পোচারদের সাথে কোনো কানেকশন নেই, তবুও তাদের মরতে হয়েছে। সেই একই রকম নৃশংস ভাবে। আপনি আপনি ঠিকই বলেছেন, এরা প্রাকৃতিক শৃঙ্খলার বাইরে কিছু। হ্যাঁ ঠিকই বলেছেন, এদেরকে আমাদের লজিক দিয়ে বোঝা সম্ভব নয়।
আবার সবকিছু চুপ। এইবার পাখি বা ঝিঁঝি কোনোটারই ডাক শুনতে পেলাম না, শুধু শূন্যতা।
আপনাদের বাংলো আসার কিছুটা আগে ওটা দাঁড়িয়ে গিয়েছিল, আর এগোয়নি।
কারণ আছে, কাল বলবো।
আমার আমার ঠিক এখনো বিশ্বাস হচ্ছে না, মানে পুরো ব্যাপারটা দুঃস্বপ্নের মতো লাগছে।
যুক্তির খাঁচায় আমরা খুব আরামে থাকি বুঝলেন, খাঁচার মধ্যে সবকিছু আমাদের চেনা আর জানা, সবকিছুর নিয়ম বাঁধা, একটুও এদিক ওদিক হওয়ার জো নেই। এখন হঠাৎ সেই খাঁচার চাবি আপনার হাতে চলে এসেছে, খাঁচা খুলে বাইরে পা রাখতে ভয় তো লাগবেই। বাইরের জগতের নিয়ম কানুন আলাদা যে, হয়তো মানুষের বোধগম্যের বাইরে। আপনারা চিন্তা করবেন না, আগামীকাল আপনাদের সাথে সর্বক্ষণ একজন গাইড থাকবে, আমিও আপনাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করব। বিশ্বাস অবিশ্বাস পরের কথা, কিন্তু এখানে যতক্ষণ আছেন আমার সুরক্ষার কবচখানা পড়ে থাকবেন, ব্যাস, কিছু লাভ বই ক্ষতি হবে না। আজ আপাতত বিশ্রাম নিন, বাংলো ছেড়ে কোথাও যাবেন না।
খট করে আওয়াজ হল, দরজা বন্ধ করে বুড়ি চলে গিয়েছে। সেদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমাদের রুমের জানলাগুলোর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, পর্দা সরানো রয়েছে, আকাশে লাল রঙের চাঁদ উঠেছে, বনের মধ্যে সেই রক্তমাখা আলো আর অন্ধকার মিলেমিশে একাকার। খেয়াল হল আমি পুরো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ঠান্ডা লাগছে না মোটেই, বরং সারা গা ঘামে ভেজা, কপাল থেকে ঘামের অজস্র বিন্দু গড়িয়ে গড়িয়ে চোখে মুখে পড়ছে। হঠাৎ পুরো বনটা কেঁপে উঠল, নাকি বাড়িটাই কাঁপল, বুঝতে পারলাম না। গাছগুলো এইবার বাড়ির দিকে এগিয়ে আসছে, সরসর করে আওয়াজ হচ্ছে, যেন ঝড় উঠেছে। আকাশের রক্তমাখা চাঁদটাতে কার যেন মুখ আঁকা। আমি ভাবলাম গাছগুলো হয়তো জানলার নিচে এসে দাঁড়াবে, রিন রিনে গলায় আমার নাম ধরে ডাকবে, কিন্তু তার বদলে সেগুলো জানলার দুদিকে সরে গিয়ে আমার দৃষ্টিরেখার বাইরে চলে যাচ্ছে। প্রথমে একটা দুটো করে, তারপর গন্ডায় গন্ডায়, শেষে শয়ে শয়ে। গাছগুলো বাড়ি পার হয়ে চলে যাচ্ছে, নাকি বাড়িটাই এগোচ্ছে? মনে হলো বাড়িটার চারপাশে একটা অদৃশ্য বুদবুদ, সেই বুদবুদের জন্য গাছগুলো ওইভাবে সরে সরে যাচ্ছে, কাছে এসে জানলার কাছে আঁচড় দিতে পারছে না। শূন্যতা, বন পেরিয়ে চলে এসেছি, সামনে শুধু ধূসর উপত্যকা, যত দূর চোখ যায় খালি ফাটল ধরা মাটি, দূরে বহু দূরে যেখানে দিগন্তরেখা থাকার কথা সেখানে ধারালো দাঁতের মতো অসংখ্য পর্বত পৃথিবী ফুঁড়ে উঠে রয়েছে। তবে সেই দিকে আমি তাকাচ্ছি না, তাকাচ্ছি বাঁশিওয়ালার দিকে। ন্যাড়া উপত্যকার ঠিক মাঝখানে বাঁশিওয়ালা দাঁড়িয়ে, তার কাঁধ থেকে চাঁদের বাতুল হাসি উঁকি মারছে। সেই হাসিকে সঙ্গ দেওয়ার জন্য আমার মুখেও দাঁতাল হাসি। বাড়িটা এগিয়েই চলেছে, আমি বাড়িওয়ালার পাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি, আটখানা রোমশ পা, গুটিসুটি মেরে দাঁড়িয়ে, সেগুলোর উপরে বাঁশিওয়ালার নধরকান্তি দেহ যেন রক্ত ভরা একটা বেলুন, সেই দেহের একদম আগায় গুলে যাওয়া অন্ধকারের মতো একটা মাথা। বাড়িটা ভাসতে ভাসতে সেই মাথাটার দিকেই উঠছে, বাইরে হু হু করে বাতাস বইছে, সেটার আওয়াজ আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। বাঁশির আওয়াজ কই? কি বিভৎস এই শূন্যতা, কি বিপুল এই একাকিত্ব, কি বিদীর্ণ এই উপত্যকা! কত যুগ ধরে এই মৃত্যু প্রান্তরে সে ঘুরে বেরিয়েছে। রক্তাক্ত চাঁদের দিকে তাকিয়ে বাঁশি বাজিয়েছে, কিন্তু সেই যুগ এখন শেষ। আবার ডাক এসেছে, যুদ্ধের ডাক এসেছে, সেই হারিয়ে যাওয়া যুগের দিনগুলো আবার ফেরত আসবে, আর একবার মর্তলোকে স্বাধীন হয়ে সে ঘুরবে, আবার নিজের রাজত্ব ফিরে পাবে। ইতিমধ্যেই কয়েকটা পাপীকে সাজা দিয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়, আরো বলি চাই ওর, আরো যন্ত্রণা দিতে চাই ও। শুধু একটা ছোট্ট বাধা পার করতে হবে, এখন জানলা জুড়ে বাঁশিওয়ালার মুখ। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছি, যেন চোখ সরানোর ক্ষমতাও কেউ কেড়ে নিয়েছে। চাঁদের আলোয় ওর অসংখ্য চোখগুলো সুপারনোভার মতো জল জ্বলে। চোখগুলোর আশেপাশে ফুটো ফুটো হয়ে রয়েছে যেন এক একটা ব্ল্যাক হোল। এইবার সেগুলো থেকেই বাঁশির সুর নিঃসৃত হচ্ছে, পাঁচখানা আলাদা আলাদা সুর মিলেমিশে গিয়ে আমার শরীরটা অবশ করে দিচ্ছে। মাথা জুড়ে থাকা সেই ফুটোগুলো মাঝে মাঝে বুঝছে, আবার খুলছে, সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে সুরগুলোর মাত্রা উঠছে আর নামছে। মাথার চিনচিনে যন্ত্রণাটা ফেরত এসেছে, সেই আগের মতোই আমার শরীরটা হালকা লাগছে, ঘুড়ির মতো হালকা। এইবার পতপত আওয়াজ করে উড়ে যাব, বাঁশিওয়ালাকে ছেড়ে, উপত্যকাকে ছেড়ে চাঁদের অভিমুখে যাত্রা করব। বাঁশির আওয়াজটা হঠাৎই তীক্ষ্ণ হয়ে উঠেছে, এক এক সময় মাত্রাটা যখন উঠছে তখন মনে হচ্ছে কানে কেউ যেন গরম সীসা ঢালছে। সেটা ভেতরে ঢুকে গিয়ে মাথায় কামড় বসাচ্ছে। ওই রকম একটা যন্ত্রণার মুহূর্তে কি যে একটা হয়ে গেল বুঝতে পারলাম না। একটা আমি থেকে পাঁচটা আমরা হয়ে গেলাম, সবাই আমরা জানলার সামনে দাঁড়িয়ে উলঙ্গ, ঠিক যেমন জন্মকালে ছিলাম আমরা এক, কিন্তু তবু আলাদা। প্রথম আমির চোখে জল, সকালে আজ মনিম মারা গিয়েছে, দৌড়তে গিয়ে পা হড়কে খাদে পড়ে গিয়েছে। দ্বিতীয় আমি ইতিমধ্যেই বদ্ধ উন্মাদ, কিন্তু জানলা সে খুলবে না, জানলা সে খুলবে না, জানলা সে খুলবে না। তৃতীয় আমির বাম হাতটা ভাঙা, সে চোয়াল শক্ত করে বাঁশিওয়ালাকে দেখছে। চতুর্থ আমি চোখ বুজে রয়েছে, হাত জোর করে প্রণামের ভঙ্গিতে কি যেন একটা বিড়বিড় করে বলছে। পঞ্চম আমির গায়ে জ্বর, তার মুখে হাসি। বাঁশিওয়ালা সবাইকে বলছে জানলাটা খুলতে, পুরোপুরি খুলতে হবে না, শুধু ছিটকিনি তুলে দিলেই হবে, শুধু একবার, শুধু একবার। তীব্র বাঁশির আওয়াজে আমাদের চিন্তা শক্তি লোপ পাচ্ছে, খালি মন জুড়ে একটা ইচ্ছাই প্রতিফলিত হতে থাকছে, জানলাটা যেন আমি খুলে দিই, জানলাটা যেন আমি খুলে দিই, জানলাটা যেন আমি। পঞ্চম আমি কাঁপা কাঁপা হাতে জানলার খিলের দিকে হাত বাড়ালাম, তখনই ভেতর থেকে, একদম ভেতর থেকে কে একজন চিৎকার করে উঠল, না না খুলবে না, একদম খুলবে না, মরে গেলেও খুলবে না। আমার অন্তরাত্মার এই উন্মত্ত আর্তনাদে হাতটা আর এগোতে পারছে না, জানলা বন্ধ। ততক্ষণে বাঁশিওয়ালার মুখ একেবারে জানলার কাঁচের সাথে লেপটে গিয়েছে, এই মহাবিশ্বের থেকেও আদিম চোখগুলো দিয়ে সে আমাকে দেখছে। এইবার আর অনুরোধ না, রীতিমতো আদেশ দিচ্ছে। ওর ক্রুদ্ধ সুর আছড়ে পড়ছে আমার মনের তটে, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি।
খুন, খুন, ঠুকতে দে আমাকে, ঠুকতে দে।
আমি আর দাঁড়াতে না পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম।
কি যন্ত্রণা,
শরীরের প্রতিটা অঙ্গ, প্রতিটা স্নায়ু, প্রতিটা কোষ জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আজ আর বাঁচব না, আমার শরীরটাই বা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সকালবেলায় মনি আমার চামড়া ছাড়ানো রক্তাক্ত দেহটা খুঁজে পাবে শুধু।
সেই সন্ধ্যের স্বপ্নে দেখা বোনটার মতো এই ন্যাড়া উপত্যকাটা দুমড়ে মুচড়ে গেল, যেন সস্তা কাগজে আঁকা একটা পেইন্টিং কে কেউ দলা পাকিয়ে দিচ্ছে। তারপর শুধু অন্ধকার, শান্তির অন্ধকার। অমানিশার সেই মহাশূন্যে সাঁতার কেটে আমি বিছানায় এসে পড়লাম। চোখ খুলতেই মনির শুকনো মুখ দেখতে পেলাম, চারদিক রড লাইটের আলোতে ভেসে যাচ্ছে। মনি আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে, মুখে উদ্বিগ্নতা স্পষ্ট।
এই এই উঠেছো? কিছু হয়নি তোমার? কিছু হয়নি?
উঠে গেছি আমি, আমি উঠে গেছি।
কি ভয়টাই না পেয়েছিলাম আমি, হঠাৎ গোহাতে শুরু করলে, তারপর শেষের দিকে ইউএস স্ট্রিমিং নিল, পুরো পাগলের মতো আর্তনাদ করছিলে। আমি তো আরেকটু হলেই কেয়ারটেকারকে ফোন লাগাচ্ছিলাম।
আমি আমি ঠিক আছি এখন, ঠিক আছি, জাস্ট একটা বাজে স্বপ্ন।
জল খাবে?
দাদু গলাটা শুকিয়ে গেছে।
মনি একটা ফ্লাস্ক থেকে গরম জল ঢেলে সেটার সাথে জগে রাখা ঠান্ডা জল মেশাতে লাগল। আমি সেই সুযোগে জানলার দিকে একবার তাকালাম, সেটা এখনো পর্দা দিয়ে ঢাকা। আচ্ছা, পর্দা সরালে কি দেখতে পাবো আমি সেই বাঁশিওয়ালাকে, সেই নির্জীব উপত্যকাকে? আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। উত্তরটা জেনে আমার আর কাজ নেই। আমাকে জল খাইয়ে মনি আলো নিভিয়ে দিল, তারপর আমাকে জড়িয়ে ধরে প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। আমার ঘুম আসতে একটু দেরি হল, মনির বুকে মুখ গুঁজে অনেকক্ষণ শুয়ে রইলাম। আমার কেন জানি না কান্না পাচ্ছিল, বারবার মনে হচ্ছিল আমার এই এক গুঁয়ে পাগলাটে বউটা আর বেঁচে নেই। তাই বুকে কান পেতে বারবার হৃৎপিণ্ডের ধূপকুনি শোনার চেষ্টা করতে লাগলাম। ঘুম যে কখন আমাকে বিস্মৃতির সমুদ্রে টেনে নিয়ে গেল তার মনে নেই। পরের দিনটা ভালোই কাটল। সকালে উঠে খেয়াল করলাম জ্বর আর নেই, শুধু শরীর অল্প দুর্বল। মনি ইতিমধ্যেই ফ্রেশ হয়ে জানলার সামনে বসে, হাতে একটা এনামেল কাপ। আজ কুয়াশা নেই তাই স্যাংচুয়ারি তার নৈসর্গিক সৌন্দর্য মেলে ধরেছে আমাদের সামনে। সবুজের মাঝে লালচে ছোপ, রডোট্রেনরন, স্থানীয় ভাষায় তার নাম গুরাস। সূর্যের সোনালি আলো পাতায় পাতায় হুটোপুটি খাচ্ছে, দূরে কাঞ্চনজঙ্ঘা মাথা তুলে দাঁড়িয়ে আছে, চোখ জুড়িয়ে যায়। আজ এই আদুরে রোদে মাখা উপত্যকা দেখে মনে হল গতকাল যা কিছু ঘটেছে তা সব মিথ্যে দুঃস্বপ্ন ছিল। মনের মধ্যে কি না কি দেখে হয়তো আমরা বেকার ভয় পেয়েছিলাম, হয়তো। তারপরেই গত রাতের কথা মনে পড়ল, সেই সত্যিকারের দুঃস্বপ্নটা। আমি শিউরে উঠলাম।
ঘুম ভাঙল তোমার? ভোরের দিকে বেরিয়েছিলাম বুঝলে, আশেপাশে ঘুরলাম, ছবি তুললাম, কত রকমের পাখি আসে গো এখানে, না দেখলে বিশ্বাসই করবে না তুমি। লাফিং ফ্রাস দেখলাম জানো, আর গোল্ডেন রবিন, এই দেখো এই প্যাঁচাটার নাম ব্রাউন উড আউল।
মনি ক্যামেরা হাতে বকেই চলেছে। আমি শুনতে শুনতে ওর উল্টো দিকে চেয়ারে বসলাম, টেবিলে রাখা ফ্লাস্ক থেকে একটা কাপে কফি ঢেলে নিলাম। চুমুক দিতে যাওয়ার আগেই মনি রেড়ে করে উঠল,
কি বাসি মুখে কফি খাচ্ছ যে বড়, মুখ ধুয়ে আসো।
মনি, এই পাহাড়ে এসে একদিন সাহেবিয়ানা করতে যাওই না, দেখি না কেমন লাগে।
যত সব আনহেলদি প্র্যাকটিস।
আমি পরম তৃপ্তির সাথে কফিতে চুমুক দিলাম, মিষ্টতার পরিমাণ একদম পারফেক্ট, আবার বেশি তেতো নয়। বউয়ের বকবক শুনতে শুনতে কফি খাওয়ার সময় আমার মনে হল পৃথিবীটা আবার স্বাভাবিক হয়ে আসছে। কালকের অস্বাভাবিক যা কিছু হয়েছে তার নিশ্চয়ই কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া সম্ভব। এমনকি রাতের ওই বিভীষিকাময় স্বপ্নটাও হয়তো জ্বরে বিকারগ্রস্ত থাকার জন্যই দেখেছি। এই সব যখন ভাবছি তখন টেবিলের উপর রাখা কয়েকটা অদ্ভুত জিনিসের উপর নজর গেল। প্রথমে দেখে জিনিসগুলোর আগা পাশতলা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু একটা হাতে নিতেই বুঝলাম কি জিনিস।
এক ধরনের অর্কিডের ফুল, অনেকটা সিলিন্ডারের মতো আকৃতি। পাঁচখানা পাপড়ি একে অপরের সাথে পেঁচ খেয়ে লম্বাটে স্পাইরালের সৃষ্টি করেছে, গাঢ় বেগুনি রঙের। নাকের কাছে আনতে মিষ্টি গন্ধ পেলাম। কেন জানি না অর্কিডটা হাতে ধরতেই মনটা অল্প হালকা লাগছিল। এখন গন্ধ শুঁকে মনে হল আমার মাথার মধ্যে জমে থাকা অনেকটা চাপ ভুর ভুর করে বেরিয়ে যাচ্ছে।
আজকে বাংলোর চারদিকে ঘোরার সময় অর্কিডটা চোখে পড়ল। এই জাতের ফুল আগে কখনো দেখিনি। আরেকটা আশ্চর্যজনক ব্যাপার খেয়াল করলাম,
হাতে ধরা অর্কিডটার জন্য আমার কেমন ঘোর লাগছিল, তবে কালকের মতো অস্বস্তি মাখানো ঘোর না, বরং মনে শান্তি জাগানো ঘোর।
অর্কিডগুলো একটা বৃত্তের পরিধি বরাবর এই বাংলোর চারিদিকে গজিয়েছে, ঠিক যেন একটা বলয়। প্রাকৃতিকভাবে এইরকম লক্ষণরেখা গজানো সম্ভব নয়, তার মানে
কেউ এই অর্কিডের চারা ইচ্ছে করে বাড়ির চারপাশে লাগিয়েছে।
ইয়েস, কালকের যে জন্তুটা আমাদের পিছু নিয়েছিল সে হঠাৎ থেমে গেল কেন বুঝতে পারছ তো?
আমি ফুলটা মুঠোর মধ্যে রেখে দুমড়ে মুছড়ে দিলাম। ভালো লাগা ঘোরটা কেটে গেল।
তার মানে উই আর রিলেটিভলি সেফ হিয়ার।
সেফ, নিরাপদ? বাংলোটা কি সত্যি নিরাপদ? আবার সেই বিদীর্ণ উপত্যকার কথা মাথায় এলো। বাঁশিওয়ালার সেই উন্মত্ত সুর এখনো কানে বাজছে। নরকের কোন নাম না জানা গুহাতে এই সুরের জন্ম, কোন পাপীর আর্তনাদ শুনে বনের অধীশ্বরেরা এই সুরের জন্ম দিয়েছে। হয়তো সশরীরে বাঁশিওয়ালা এই বাংলোতে আসতে পারবে না, কিন্তু আমার স্বপ্ন জগতে সেখানে বাধা দেওয়ার জন্য কোনো অর্কিড যে আমার কাছে নেই।
আজ গাইডের সাথে যখন ঘুরছিলাম সে আমাকে ওই বলয়ের বাইরে নিয়ে গেল না। কেয়ারটেকার বলেছে এই এলাকায় ঘোরার জন্য আমাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা সে করে দেবে। তবে আমার ইচ্ছে অত ঘুরে কাজ নেই, তুমি চাইলে আজই ফেরত চলে যাব, কি বলো?
আমি কফিতে আর একটা চুমুক দিলাম, এর মধ্যেই অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। বললাম, এত কাঠখড় পুড়িয়ে আমরা দুজন ছুটি জোগাড় করলাম, এত দূর এলাম একটু ঘুরবো বলে, এখন আমি বলছো চলে যেতে? নিজের কথা শুনে নিজেই একটু চমকে গেলাম। এসব কি বলছি, এখান থেকে চলে গেলেই আমাদের মঙ্গল নয় কি? কিন্তু আমার ভেতরটা যেন দ্বিমুখী হয়ে গিয়েছে। এক তরফ বলছে থেকে যাও, মিথ্যে অন্ধবিশ্বাসকে এইভাবে সায় দিও না, আর এক তরফ যে আগেরটার থেকে অনেক দুর্বল আরো ক্ষীণ সে বলছে না, ফেরত চলে যাও, ফেরত চলে যাও, এখানে বিপদ, ঘোর বিপদ। মনি যেন সেই ভয়ার্ত আমিকে সায় জানিয়ে বলল,
দেখো নি, কালকে যাই হয়ে থাকুক না কেন সেটা স্বাভাবিক ছিল না, প্লাস আমার মনে হয় না এই জায়গাটা তোমার হেলথের জন্য ভালো। তোমার জ্বর তো হয়েছিল, তার উপর কাল সারা রাত তুমি সেই জ্বরের ঘরে কিসব বকে গেছো। টু বি ফ্র্যাঙ্ক, আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম।
মানে এই আমার মনে আছে তুমি একবার আমাকে ঘুম থেকে জাগিয়েছিলে, কিন্তু তারপর তো আর কোনো স্বপ্ন দেখিনি।
তোমার হয়তো আর মনে নেই, কিন্তু ভোরের একটু আগে আমার ঘুম ভেঙেছিল, তখন খেয়াল করে দেখি তুমি বিড়বিড় করে কিসব যেন বলে যাচ্ছ। সেটা আসলে কোনো ভাষা ছিল নাকি পুরোপুরি জিবারিশ ছিল সেটা আমি বুঝতে পারিনি। আমি তোমাকে ঘুম থেকে তোলার একটু চেষ্টা করেছিলাম, কিছুক্ষণ পর আই জাস্ট স্টপড এন্ড ট্রাই টু লিসেন ইউ, তাও আমি একটা শব্দ উদ্ধার করতে পারিনি।
মনির কথা শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করেছে। বিড়বিড় করে কি বলছিলাম আমি, আমার সত্যি কিছু মনে নেই। দরজায় টোকা, কেয়ারটেকার এসছে।
কাম ইন।
সকালের এই ফুটফুটে আলোতে বুড়ির বয়স যেন 10 বছর কমে গেছে। এখানকার স্থানীয় লোকেদের চেহারায় এক ধরনের জৌলুস থাকে, ছোটবেলা থেকে বুড়ো বয়স অবধি। তাই আমরা সমতলের বাসিন্দারা এদের পাশে দাঁড়ালে মনে হয় আমরা জীর্ণ আর অসুস্থ, যেন কোনো এক অসুখে ভুগে আমাদের জীবনী শক্তি মিইয়ে গেছে। ঘরে ঢুকেই বুড়ি মন দিয়ে আমাকে কিছুক্ষণ জরিপ করল, তারপর একটু মুচকি হেসে হিন্দিতে জিজ্ঞেস করল,
আজ আপ লোক ঘুমনে বাহার নিকলেঙ্গে তো?
আমি হ্যাঁ বলতে যাওয়ার আগেই মনি বলল,
আসলে আমরা ভাবছিলাম আজকের মধ্যে ফেরত চলে যাব।
ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে, আপনারা ব্রেকফাস্ট করে বেরিয়ে যান। প্রকাশ যে সকালে গাইড করছিল সেও আপনাদের সাথে যাবে, ফুটিল অবধি রেখে।
এই না না মনি, তুমি সিকিম আসবে বলে প্রায় দুমাস ধরে কান্নাকাটি করছিলে, তারপর এখানে এসে কিছু না দেখি ফেরত চলে যাবে?
নীল,
লেট মি ফিনিশ। আমি এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছি, আশেপাশে ঘুরে নিতে অসুবিধা কি? আর তুমি তো বললে কেয়ারটেকার দিদি আমাদের সেফ রাখার ব্যবস্থা করে দেবে।
বলেছিলাম বটে, সাথে নিয়েও এসেছি।
এই বলে বুড়ি কাপড়ের ভাঁজ থেকে দুটো মাদুলি বার করে আনল।
আপনারা অলরেডি গুরাজগুলো খুঁজে পেয়েছেন দেখছি।
কেয়ারটেকার টেবিলে রাখা অর্কিডের ফুলগুলো দেখিয়ে বলল,
এগুলোকে আমরা ক্ষিতিজ বলে ডাকি। এখানে অনেক গ্রাম গিয়ে দেখবেন চারদিকে এগুলো গজিয়ে রয়েছে। আমরা বিশ্বাস করি ফুলগুলো আকাশ আর পৃথিবীর মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাই সমস্ত শুভ শক্তির প্রতীক হল এই গ্রাস।
মাদুলি দুটো মনির হাতে ধরিয়ে বলল,
মাদুলির ভেতরে অনেক কিছু রয়েছে কিন্তু ক্ষিতিজ রয়েছে সব থেকে বেশি পরিমাণে। আর এখানে আজকে যখন থাকবেন বলে ঠিক করলেন, মাদুলিটা সর্বক্ষণ গলায় ঝুলিয়ে রেখে দিন। নিচে ফুটিলে নেমে খুলে ফেলবেন ক্ষণ।
মনি মাদুলি দুটো টাকা দিতে চাইলে কেয়ারটেকার এত বড় জীব বার করতে করতে,
মত কিজিয়ে নেই লে সকতে,
ঘর থেকে বেরিয়ে গেল। চলে যাওয়ার আগে বলল, তাড়াতাড়ি যেন নিচে আসি, ব্রেকফাস্ট রেডি। আমার মনে হলো বড় বড় হোটেল ম্যানেজমেন্টের কলেজে ছেলে মেয়েদের না পাঠিয়ে উত্তর পূর্ব ভারতের পাহাড়ের কোলে থাকা ছোট ছোট হোমস্টে আর হোটেলে পাঠানো উচিত, অতিথি আপ্যায়নের একেবারে অ আ ক খ শিখে বাড়ি ফিরবে। গলায় মাদুলি ঝুলিয়ে ডাইনিং রুমে এলাম, আমাদের গাইড আমাদের জন্য অপেক্ষা করছিল। নাম প্রকাশ কিন্তু উচ্চারণ করে প্রকাশ। আমি মাদুলিটা পড়ে তেমন কিছু পরিবর্তন লক্ষ্য করলাম না, তবে মনে দুশ্চিন্তা কমে আসছিল। সকালে দুটো পরোটা আর টকটক সয়াবিনের তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম। স্যাংচুয়ারির আশেপাশে সাইট সিং এর সুযোগ যথেষ্ট কম, তবু মনি আর আমি মিলে যতটা পারি নিংড়ে নিলাম। নানা জাতের অর্কিড আর পাখির ছবি তুলে পাহাড় দেখে আহা উহু করে নদীর ধারে বসে পা ভিজিয়ে যখন গুরাস বাংলোতে ফিরছি, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। পায়ে একটা টনটনে ব্যথা, পেটে খিদে, মনে প্রশান্তি, মুখে খাবার গুঁজে আমি একটু ভাত ঘুম দিলাম। শান্তিতে ঘুম হল, নির্বিঘ্নের ঘুম। ঘুম ভাঙল সন্ধ্যেতে, অন্ধকারে ডুবে রয়েছে ঘরটা। আমি উঠে বসে ডাক দিলাম,
মনি।
উত্তর নেই। ঘরের কোণাগুলোয় তাল তাল অন্ধকার জমে রয়েছে, চারদিক চুপচাপ, একটা পোকামাকড়ের আওয়াজ পর্যন্ত নেই। তখনই আমার মনে হল বিছানার ঠিক পাশে একটা অস্বাভাবিক লম্বা লোক দাঁড়িয়ে আছে না, তার আটখানা পা, একটা চাপা গোঙানি শোনা যাচ্ছে না? আমি ফট করে আলোর সুইচে আঙুল বসালাম। তাল তাল অন্ধকারগুলো সরীসৃপের মতো কিলবিল করে বিছানা আর টেবিলের তলায় লুকিয়ে গেল। কই, কেউ তো ঘরে নেই, শুধুই একটা লম্বাটে ফার্নিচার, অন্ধকারে মানুষের মতো লাগছিল। কিন্তু মনি কোথায়? আমি বিছানা থেকে নেমে জানলার দিকে গেলাম, এখন পর্দা দিয়ে ঢাকা। জানলার কাছে যেতেই কেন জানি বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল। আবার মনে পড়ল সেই বিদীর্ণ উপত্যকা, সেই পৈশাচিক বাঁশিওয়ালা, সেই উন্মাদ চাঁদ। হুট করে পর্দাটা সরালাম। বাইরে স্যাংচুয়ারি অন্ধকারে ডুবে রয়েছে। এই অন্ধকার এতই গাঢ় যে আকাশে তারাদেরও খোঁজ নেই। ঘরের যেটুকু আলো বাইরে ঠিকরে পড়েছে তাতে বুঝলাম উপত্যকায় ঘন কুয়াশা জমেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার মনে হল বাংলোটা আর চেনা জানা পৃথিবীতে নেই, আমি এখন সম্পূর্ণ একা। চিন্তাটা মাথায় আসতেই শব্দটা কানে এলো, সেই বিভৎস বাঁশির অর্কেস্ট্রা, অত্যন্ত ক্ষীণ। এই বনের মাঝে সেই বাঁশিওয়ালাটা ঘুরে বেড়াচ্ছে। কুয়াশা ছাড়িয়ে খোলা আকাশে তার দেহটা চাঁদকে গান শোনাচ্ছে, তবে কুয়াশা আর অন্ধকারের জন্য কিচ্ছুটি দেখতে পেলাম না। খেয়াল করলাম বুকের উপর ঝুলতে থাকা মাদুলিটা কাঁপছে, বাঁশির আওয়াজটা এবার কান্নার মতো শোনাচ্ছে। আমি পর্দা সরিয়ে জানালা ঢেকে দিলাম, আজ তাড়াতাড়ি ঘুমোতে হবে, কাল আবার ট্রেকিং। পরদিন সকাল, কুয়াশা এখনো কাটেনি, আবছায় সবকিছু মায়াময় লাগছে। সেই কুয়াকের মধ্যে একটা দুটো পাখি ডাকছে। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মনি গজগজ করছে।
ইস, মিছিটা এত ধুলো ধুলো কেন? কাল জুতো পরে ঘরমা হেঁটে বেড়াচ্ছিলে নাকি? আমার মাদুলিটাই বা গেল কোথায়? সে কখন থেকে খুঁজছি।
মাদুলির কথা শুনতেই আমার হাত চলে গেল বুকের উপর। আমার মাদুলি হারায়নি, কিন্তু মাদুলিটা হাতে ধরতে কেমন অদ্ভুত লাগলো। কিছু ভাবার আগেই মনি প্রায় চিৎকার করে উঠল,
পেয়েছি, থ্যাঙ্ক গড।
টেবিলের নিচ থেকে নিজের মাদুলিটা তুলে বলল,
কিন্তু আমার স্পষ্ট মনে আছে কাল এটা পরেই আমি ঘুমিয়েছিলাম, এখানে এলো কি করে?
আমি উত্তর দিলাম না, আমার কেমন ভয় করছে। খালি মনে হচ্ছে মনিকে বলি, আজ বেরিয়ে কাজ নেই, চলো আজ এখানে থেকে যাই, এখানে চিরকালের জন্য থেকে যাই। প্রায় সাথে সাথে এই চিন্তাটাকে হটিয়ে দিয়ে অন্যান্য চিন্তা মাথা দখল করে নিল, বড়দের যৌক্তিক চিন্তা, সাংসারিক সব ভাবনা।
এখানে চিরকাল তো থাকা সম্ভব নয় নীল, কিসব উল্টো পাল্টা ভাবছ তুমি? বয়স প্রায় চল্লিশের কোঠায়, আর এখনো ভয় কমল না তোমার?
ঠিক যেন বাবার গলা। মনি খুব যত্নের সাথে মাদুলিটা গলায় ঝোলাল, তারপর আমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল,
কি দেখছো অমন করে?
একদলা কান্না আমার গলায় এসে আটকে গিয়েছে। আমার আবার মনে হল আমি মনি দুজনেরই কেউই বেঁচে নেই। আমার ভেতরটা কেমন ফাঁপা হয়ে গিয়েছে, সেই শূন্যস্থান পূর্ণ হবে না কোনো কালে। অসহায়তার সাথে একদলা বিষাদ মিশে গিয়েছে। নিজেও বুঝলাম না আমার মধ্যে এইরকম প্রতিক্রিয়া কেন এলো। কান্না চেপে কোনো রকমে বললাম, চলো বেরোনো যাক, আজ কেউ গাইড যাবে আমাদের সাথে, প্রকাশ স্বরূপে প্রকাশ ফুটিলে ছেড়ে আসবে। বেরোনোর আগে খরচের হিসেব মিলিয়ে নিলাম, কেয়ারটেকার একটা বিল ধরালো হাতে।
দেখলাম তাতে এক বোতল রামের দাম ধরা আছে। না, বুড়ির বিজনেস অ্যাকিউমেন বেশ ভালো। টাকা পয়সা মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার সেই দুঃস্বপ্নের ট্রেলে। আজ কি বাঁশিওয়ালার দেখা পাব? মনিকে কিন্তু বেশ ফুরফুরে দেখাচ্ছে, মুখে দুশ্চিন্তার ছিটে ফোঁটা নেই। প্রকাশ আমাদের আগে আগে হাঁটছে, হাঁটা না বলে লাফানো বলা ভালো, একেবারে উচ্চিংড়ের মতো লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। ওর হাতে আমাদের মতো কোনো ওয়াকিং স্টিক নেই, ওর সেই সব দরকারই নেই। দেখলাম প্রকাশের গলায় কোন এক প্রাণীর দাঁত ঝোলানো রয়েছে, তবে আমাদের মতো কোনো মাদুলি নেই। সেই ব্যাপারে জিজ্ঞেস করাতে একগাল হেসে হিন্দিতে বলল,
ও সব ভূতুত আমার কিছু করবে না দাদা, আমি এ জঙ্গলে ছেলে আছি। ওইসে ভি সব মাদুলি বাদুলিতে আমার বিশ্বাস নেই একদম।
ভাবলাম জিজ্ঞেস করে দেখি আমাদের অভিজ্ঞতা সম্বন্ধে ওর মতামত কি। তারপর ভাবলাম থাক, এইসব নিয়ে আর ভেবে কাজ নেই, আর কিছুক্ষণের মধ্যে ফুটহিলে পৌঁছে যাব, কাল ভোরের মধ্যে হাওড়া স্টেশনে নেমে যাব। এই সব ঝামেলা নিয়ে আর ভাবতে হবে না, তখন খালি অফিস অফিস খেলতে হবে। আজকের কুয়াশা সেই দিনের মতোই গাঢ়, শুধু একটা ব্যাপার আলাদা, কুয়াশাটা কেমন তৈলাক্ত দেখাচ্ছে, অলস গতিতে পাক খাচ্ছে, পাক খাচ্ছে গাছ পাতা আর অর্কিডের গায়ে লেপটে রয়েছে। আমরা বেশ জোরেই হাঁটছি, এতে দম ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ধীরে সুস্থে হাঁটার মতো মানসিকতা মনি বা আমার কারোরই নেই। হঠাৎ শীষ দেওয়ার আওয়াজ, আমি চমকে মনির দিকে দৌড়াতে যাচ্ছিলাম, তখন বুঝতে পারলাম প্রকাশ শীষ দিচ্ছে। ছেলেটার বয়স বেশি নয়, 20 হবে কিনা সন্দেহ, তাই বোধহয় ওর ঠোঁটের কোণে সবসময় একটা অবজ্ঞার হাসি ঝুলে থাকে। এখন সেই রকম হাসি হাসি মুখ করে সে শীষ দিচ্ছে। উপত্যকার গাছগুলো দম বন্ধ করে সেই শীষের আওয়াজই যেন শুনছে। উফ, টু বি ইয়াং অ্যাগেইন। প্রকাশের শীষ দেওয়া থামল, দম নেওয়ার জন্য বোধহয়। ঠিক তখন আমাদের ডান দিক থেকে কে একজন শীষ দিয়ে উঠল। প্রকাশ যে সুরে শীষ দিচ্ছিল হুবহু এক, আমরা তিনজনেই হাঁটা থামিয়ে দিলাম। মনির মুখ ফ্যাকাশে হয়ে গেছে, মাদুলিটা ডান হাতে আঁকড়ে ধরে রেখেছে। প্রকাশ ডান দিকের আবছায়া জঙ্গলের দিকে কয়েক পা এগিয়ে গেল, সেই জঙ্গলের সাদাটে গহ্বর থেকে শীষের আওয়াজ ভেসে আসছে।
কোন হবে? আবে কোন হে?
উত্তর নেই, কিন্তু সুরটা বদলে যাচ্ছে একটু একটু করে, আমার চেনা একটা সুরের মতো হয়ে যাচ্ছে। আকাশে আজ লাল চাঁদ ওঠেনি। প্রকাশ এইবার স্থানীয় ভাষায় কি একটা জিজ্ঞেস করল, শীষ বাজানো থেমে গেল।
জরুর কোনো ছেঁচড়া লোক আপনাদের ভয় দেখাচ্ছে, আগের দিনও ওই দেখিয়েছিল। কই বাদ নেই, আমার পিছনে পিছনে হাঁটতে থাকুন, কিছু হলে আমি দেখছি।
প্রকাশ গজগজ করতে করতে হাঁটতে লাগল, আমরা পিছু নিলাম। তুমি ঠিক আছো? মনি প্রথমে শুনতেই পেল না, ঘোলাটে চোখ দুটো জঙ্গলের দিকে ফেরানো। দ্বিতীয়বার একটু জোরে একই প্রশ্ন জিজ্ঞেস করাতে চমকে উঠে বলল,
হ্যাঁ ঠিক আছি চলো।
দেখলাম এখনো মাদুলিটা আঁকড়ে ধরে আছে, আমি ওর অন্য হাতটা ধরলাম, তারপর প্রকাশের পিছু নিলাম। আধ ঘন্টা নির্ঝঞ্ঝাটে কাটল, কিন্তু দুজনেই টেনশনে কুঁকড়ে গিয়েছি। আমাদের সামনে প্রকাশ, মাঝে মাঝেই কুয়াশার আবছায়াতে মিলিয়ে যাচ্ছে।
আবার কিছুক্ষণ পরপর ওর পিঠটা দেখা যাচ্ছে। সে আর শীষ দিচ্ছে না, ঘাড় শক্ত করে হাঁটছে। এইবার বাঁশির আওয়াজ। একটাই বাঁশি ডান দিকের জঙ্গল থেকে ভেসে আসছে। প্রকাশ দাঁড়াল না, বরং হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। একটা আওয়াজ বেড়ে তিনটে হল। আমার মনে হল সারা বন থরথর করে কাঁপছে, গাছের পাতাগুলো হাত ছানি দিয়ে ডাকছে, আয় আয় এদিকে আয়। মনি আমার হাতে চাপ দিল, ও মাটির দিকে তাকিয়ে রয়েছে, হাঁটার গতি থামায়নি। এত জোরে মাদুলিটা ধরে রয়েছে যে ওর আঙুলগুলো সাদা হয়ে গেছে। আবার বুকের ভেতরটা আতঙ্কে তোলপাড় হয়ে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে হচ্ছে এই এক্ষুনি বনের গাছগুলো মড়মড় করে ভেঙে বেরিয়ে আসবে সেই বাঁশিওয়ালা, সেই নারকীয় উর্ণনাভ। এইবার পাঁচটা বাঁশির আওয়াজ। প্রকাশ দেখলাম দাঁড়িয়ে পড়েছে, মুখে সেই মিচকে হাসিটা আর নেই, কটমট করে জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে।
প্রকাশ চলো হাঁটতে থাকি।
কিন্তু প্রকাশ যেন আমার কথা শুনতেই পেল না, বিড়বিড় করে কি একটা বলল বুঝতে পারলাম না।
আপনারা দাঁড়ান এখানে, আমি দেখে আসছি।
না না প্রকাশ, যেও না, লেটস জাস্ট কিপ মুভিং।
কোথায় কি ছোকরা, আমাদের কথা পুরো অগ্রাহ্য করে রাস্তা পেরিয়ে বনে মিলিয়ে গেল। আমি দৌড়ে ওকে আটকাতে যাচ্ছিলাম, তবে মনি আমাকে জড়িয়ে ধরে বলল,
ডোন্ট নীল, জাস্ট ডোন্ট।
আমরা জড়াজড়ি করে দাঁড়িয়ে রইলাম। আমাদের চারদিকে কুয়াশা পাক খাচ্ছে, বাঁশির আওয়াজ থামেনি। আমার সেই আগের বারের মতো ঘোর ভাবটা আসছে। সেই সম্মোহিত অবস্থায় আমার মনে হল এই শেষ, এই কদিন ধরে যে নাটক হচ্ছিল তার যবনিকা পতন খুব শীঘ্রই হবে। বাঁশির আওয়াজ থেমে গেছে, তার সাথে স্যাংচুয়ারিতে নেমে এসেছে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমি একটু সাহস জুটিয়ে জোরে ডাক দিলাম,
প্রকাশ প্রকাশ তুমি কোথায়?
উত্তর নেই। প্রকাশ যেন কুয়াশায় মিলেমিশে গিয়েছে, আর কোনোদিনও জীবিতদের দেশে ফেরত আসবে না। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনি বলল,
চলো এগোতে থাকি।
কিন্তু কিন্তু প্রকাশ,
আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না নীল, আমার খুব ভয় করছে, হাত পা কাঁপছে। আই নিড টু মুভ, উই নিড টু মুভ।
ভুল বলেনি মনি, দাঁড়িয়ে থেকে কিছুই হবে না। আর প্রকাশ যদি ফেরত আসে, ও ঠিক লাফিয়ে লাফিয়ে আমাদের কাছে পৌঁছে যাবে।
চলো।
আমরা হাঁটতে শুরু করলাম। গত পরশুর বিভৎসতার যেন পুনরাবৃত্তি ঘটছে। এক পা, দু পা, তিন পা, আমাদের সামনে কেউ একজন দাঁড়িয়ে, খুব জোর 25-7 দূরে। কুয়াশা এতটাই ঘন যে বুঝতে পারছি না কে। আমরা হাঁটা থামিয়ে দিয়েছি, চোখ সরু করে বোঝার চেষ্টা করছি লোকটাকে।
প্রকাশ,
লোকটা আস্তে আস্তে এগিয়ে এলো, টলতে টলতে হাঁটছে যেন মাতাল। আরেকটু এগোতেই লোকটাকে চিনতে পারলাম, প্রকাশই বটে, আমাদের সেই ছোকরা গাইড। শুধু এখন ওর গায়ে একটা সুতোও নেই। এই ঠান্ডায় উলঙ্গ হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে, চুল উস্কো ফুস্কো, শূন্য দৃষ্টি, মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে, গলা বেয়ে বুকে টপটপ করে পড়ছে। মনি আমার হাতে নখ বসাল, ওর মুখ দিয়ে একটা আওয়াজ বেরোল, দুজনে এক পা করে পিছিয়ে যাচ্ছি। প্রকাশ দাঁড়িয়ে গেল, এখনো শূন্য দৃষ্টি, যেন কোন রকম বোধ নেই ওর, জ্ঞান নেই। তারপর মুহূর্তের মধ্যে কি একটা যেন হয়ে গেল, সেটা আমার মস্তিষ্ক আমার মনকে ঠিক করে বোঝাতে পারল না। প্রথমে প্রকাশের নাকের উপর একটা লম্বা কাটা দাগ দেখা দিল, তারপর সেই কাটা দাগটা উপর আর নিচে বাড়তে থাকল, যেন কেউ একটা মার্কার দিয়ে ওর দেহটা দুভাগে ভাগ করে দিচ্ছে। হঠাৎ সেই দাগ বরাবর প্রকাশের চামড়াটা উপড়ে গেল, দুই দিকে দুই টুকরো, চড়চড় করে একটা বিভৎস আওয়াজে স্যাংচুয়ারির নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। প্রকাশের শরীর থেকে রক্ত ছিটকে চারিদিকে পড়তে শুরু করেছে বৃষ্টির মতো, এক দুফোঁটা আমার মুখে এসে পড়ল। কি গরম, মানুষের গায়ের রক্ত এত গরম হতে পারে আমি জানতাম না। দেহটা এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও প্রকাশের মুখ থেকে একটাও শব্দ বেরোয়নি, সেখানে এক মায়া জগতে হারিয়ে গিয়েছে। চামড়া দুটো মাটিতে কাপড়ের মতো পড়ে আছে, চামড়াহীন দেহটা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, পায়ের নিচের মাটি সেই রক্তে ভিজে কর্দমাক্ত হয়ে গিয়েছে। আমার মুখ থেকে চিৎকারটা বেরোনোর আগে মনি বমি করে ফেলল। প্রকাশের দেহটা এবার গুটিয়ে যাচ্ছে, যেন অদৃশ্য দুটো হাত ওর হাড়গুলো ভেঙে দিচ্ছে, খুলি থেতলে দিচ্ছে, চোখ দুটো টিপে টিপে গেলে দিচ্ছে, দাঁত উপড়ে ফেলছে, পেশিগুলোকে ছিঁড়ে দিচ্ছে, নাড়ি ভুঁড়িগুলোকে সযত্নে টেনে টেনে বার করে মাটিতে ফেলে দিচ্ছে। আমি মনির হাত ধরে টান দিলাম। বাংলোর বাইরে বেরোনো আমাদের একদম উচিত হয়নি। সকালের একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, মাটিতে ধুলোর মতো মিহি কি একটা পড়েছিল, মনি ভেবেছিল আমি জুতো পরে ঘরময় ঘুরে বেরিয়েছি, আমি সেটা করিনি। আচ্ছা, মনির মাদুলিটা মাটিতে পড়েছিল কেন? আর একটা অদ্ভুত ব্যাপার কি যেন ছিল, আমি আমার মাদুলিটা ধরলাম, আগের থেকে হালকা লাগছে না, অনেকটা হালকা, যেন কেউ মাদুলির পেঁচ খুলে ভেতরের মাল মশলা ফেলে দিয়েছে মেঝের উপর। কিন্তু কে কে? প্রকাশের দেহটা আর মানুষের বলে গণ্য করা সম্ভব নয়, চামড়া মাংস আর নাড়ি ভুঁড়ির স্তূপ, এতক্ষণে রক্তের আষ্টে গন্ধে চারিদিক ভরে গিয়েছে। আমি মনিকে ধরে উন্মাদের মতো চেঁচিয়ে উঠলাম,
দৌড়াও, আমাদের ফেরত যেতে হবে, মনি মনি দৌড়াও।
আমরা প্রকাশের মৃতদেহ থেকে মুখ ফিরিয়ে পেছনে তাকাতেই আবার থমকে গেলাম। বাঁশিওয়ালা পথ জুড়ে দাঁড়িয়ে আটখানা পা জড়সড় করে রাখা, কুয়াশায় বাঁশিওয়ালার দেহ অল্প অল্প দেখা যাচ্ছে, সেই চোখগুলো আমাদের দিকেই ঘোরানো, সেই অজস্র পৈশাচিক চোখ। মনির গলা থেকে একটা জান্তব আওয়াজ বেরিয়ে এলো, একমাত্র আতঙ্কের চূড়ান্ত পর্যায়ে গেলেই সেই রকম আওয়াজ করা সম্ভব। ও এখন নড়তেও পারছে না, হেডলাইটের আলোতে সম্মোহিত হরিণের মতো তাকিয়ে রয়েছে আট পে বিভীষিকার দিকে। আমার নিজেরই চিন্তাভাবনা সব অসংলগ্ন হয়ে যাচ্ছে, হাঁটু দুটো দুর্বল, মনে হলো আমি এইবার মাটিতে লুটিয়ে পড়ব, মিশে যাব পৃথিবীর সাথে। একটা অশুভ রক্ত মাখা পুঁতি গন্ধে চারিদিক ভরে যাচ্ছে, গা গুলিয়ে উঠল, কিন্তু বমি করার মতো পেটে কিছু নেই। সন্ধিক্ষণ এসে গিয়েছে, বাঁশিওয়ালার আমাকে খুব দরকার। অনেকক্ষণ ধরে আমার জানলা খোলার চেষ্টা চালিয়ে গিয়েছে, কিছুটা সফলও হয়েছে। হ্যাঁ, হয়েছে। কে বারবার সব অদ্ভুত ব্যাপারগুলোকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে? আমি। কে অনেক কিছু হওয়ার পরও গতকাল ফেরত আসতে চায়নি? আমি।
গতকাল গভীর রাতে কে মাদুলিগুলো খুলে ভেতরের সব কিছু ঘরের মেঝেতে ছড়িয়েছে? আমি 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 সেই প্রথম দিন থেকে এই বাঁশিওয়ালা আমাকে নাচিয়েছে। আমার মনের বর্মে ফাটল ধরানোর চেষ্টা চালিয়েছে। আজ এসেছে নিজের শিকারে ভাগ বসাতে। আমাকে ওর খুব দরকার। কিছু বোঝার আগেই সেই বিভীষিকার একটা পা উঠে আমাদের দিকে নেমে এলো। আমার চোখের সামনে এফোড় ফোড় হয়ে গেল মনির দেহ। ও একবার চিৎকার করারও সুযোগ পেল না। আমার চোখের সামনে মনির দেহটা ঝুলিয়ে রেখেছে পিশাচটা। ছলকে ছলকে রক্ত পড়ছে মাটিতে। আমি আর পারছি না নিতে। জানলা আর খোলার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছি সেই জানলার কাঁচে ফাটল ধরেছে। এক্ষুনি সব ভেঙে চুড়ে যাবে। বাঁশিওয়ালা হুড়মুড় করে ঢুকে পড়বে, আমাকে মাটিতে চেপে ধরবে, আর তারপর নিজের কারাগার থেকে মুক্তি পেয়ে নেমে যাবে এই পর্বত শ্রেণী থেকে, এই উপত্যকা থেকে। আমার সাহায্যে শুরু হবে এক পরিসরহীন মারণ উৎসব। শুধু আর কয়েক মুহূর্তের ব্যাপার। আমার ভেতরটা হঠাৎ জ্বলে উঠল। ভেতর থেকে একটা ক্ষীণ আর্তনাদ ভেসে এলো। না, এ হতে দেওয়া যায় না। যে করেই হোক থামাতে হবে, নইলে সর্বনাশ, সবার সর্বনাশ। আমি তখনই বুঝে গেলাম আমাকে ঠিক কি করতে হবে। নরকের মাকড়সাটা কিছু বোঝার আগেই আমি বাম দিকের খাদের দিকে দৌড় দিলাম। যতক্ষণে ওর ক্রুদ্ধ সুর আমার মনের তটে আছড়ে পড়ল, ততক্ষণে আমি শূন্যে ঝাঁপিয়েছি। মৃত্যুর ঠিক আগে নাকি জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চোখের সামনে ভেসে আসে। আমার সেই রকম কিছু হল না। দু সেকেন্ড পর একটা গাছের ডাল আমার বাম চোখে ঢুকে সবকিছু অন্ধকার করে দিল।
শুনতে পাচ্ছ?
আমি হাঁটা থামালাম। আমাদের চারিদিকে গাছ আর গাছ, বাস, ওক, ম্যাপল, ফার, মাঝে মাঝে রক্তাভর রডোড্রেনড্রন। এই সুন্দর বনের মাঝে কারা যেন বাঁশি বাজাচ্ছে। খুব মিষ্টি সুর। বললাম, বাবা, নিশ্চয়ই লোকাল ফেস্টিভ্যাল জাতীয় কিছু হচ্ছে, বুঝলে? ভালোই হলো, এই সুযোগে এখানকার সংস্কৃতি সম্পর্কে জানা যাবে, কি বলো?
বাংলোয় পৌঁছে কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে।
মনি আবার হাঁটতে শুরু করল। আমি আরেকটু মন দিয়ে শোনার চেষ্টা করলাম। সুরটা মিষ্টি, একটু চেনা চেনাও লাগছে। তবুও আমার মন কেমন একটা অস্বস্তিতে ভরে গেল। কারণটা বুঝলাম না। হাঁটা শুরু করার আগে আরেকটা ব্যাপার খেয়াল করলাম। মোট ছজন বাঁশি বাজাচ্ছে।
আজকের গল্প পাঠেছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে সায়ক, বর্ণিশা, দিদিপ্রিয়া, নীল এবং আমি তমাল। শব্দ সংযোজনে মধুরিমা, আবহ নির্মাণে সায়ন, স্ক্রিপ্টিংয়ে শালিনী। গল্পটি আমরা নিয়েছি কল্পবিশ্ব পাবলিকেশন থেকে প্রকাশিত তৃণময় দাসের উল্কারা গল্প শুনতে ভালোবাসে বইটি থেকে। সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি।